11 مارچ 2019 ترجمان کابرار پلہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر جلسہ ختم بخاری تے عظیم الشان بیان جامعہ اسلامیہ قاسم العلوم پلوی 11 نگ بس اسٹینڈر پورو پارشو میرپور ڈھاکہ
الحمدللہ ہمارے مجھے اپستھت ہوئے چین آج کے ہمارے انوشٹھانیر সম্মানিত প্রধান অতিথি চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ আরেবিল্লাহ শেখ তরিকত লিসানে হাকিমুল উম্মত আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুহুম পীর সাহেব ঢালকানগর ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া হাকিমুল উম্মত কেরানীগঞ্জ ঢাকা।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب قال عليه الصلاة والسلام طوبى لمن وجد في صحيفة استغفارا كثيرا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومنواله আমাদের সকলকে মাফ করে দেন জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে নাজাত দান করেন নূর ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা দুনিয়া নিতান্তই এক ক্ষণস্থায়ী ঠিকানা এখানে কারোই চিরদিন থাকা হবে না থাকতে চাইলেও থাকার কোনো সুযোগ নেই এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে দুনিয়াতে আসা হয় ফের যাওয়া হয় সময় এত কম এর ভিতরে অনেক বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় ভারতের মহান বুজুর্গ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর খলিফা খাজা আজিজুল হাসান উর্জুব রহমতুল্লাহ আলী বলেন ہو رہی ہے عمر مثل برف کم چپکے چپکے رفتہ رفتہ دم بدم برفر چاکا جی رکم دمے دمے گلے انوروپ ہے مانوش تمہارا مر جیونٹا دمے دمے گلے نشیش ہوئے جیتے سے سانس ہے ایک رہ روے ملک آدم دفاتن ایک روز یہ جائے گا تھم ہمارے نشاسر بھنڈار بڑ سمپد জীবনের বড় সম্পদ একদিন এই সম্পদ শেষ হবে নিঃশ্বাস বন্ধ হবে আর কেউ এই নিঃশ্বাস চালু করতে পারবে না করলে জু কর নয় আখির মৌত হ্যায় একদিন মর নয় আখির মৌত হ্যায় সময় কম প্রস্তুতি নাও একদিন নিশ্চয় বিদায় নিতেই হবে জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর কবর মে মাইত উতরনি হয় জরুর যেমনটা করব তেমনটা আমাদেরকে ফল ভোগ করতে হবে কবরে আমাদের যাইতেই হবে আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে নসিব করে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর এক আংটি ছিল ওর মধ্যে লেখা ছিল কাফা বিল মউত ওয়াইজান যে মৃত্যু মানুষের জন্য যথেষ্ট নসিহত যে আমার তো মৃত্যু আসতেছে কিছুই বলা যায় না যে কখন মৃত্যু হাজির হবে রাস্তা দিয়ে যাইতেছিলেন এক বুজুর্গ অপরিচিত এক লোক আসছে সুন্দর চেহারা সালাম করলো এই বুজুর্গ সালামের জবাব দিলেন, ওই লোকটা বলল, হুজুর আমি মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য আসছি। তো বুজুর্গ তখন বললেন যে ভাই, কবে থেকে আমি তোমার অপেক্ষায়, তুমি এত দেরি কেন করলা, জলদি চলো আমাকে আমার মাওলার কাছে পৌঁছে দাও। কিছু লোক তো এরকম যে আল্লাহর কাছে পৌঁছার জন্য বেচাইন থাকেন, অপেক্ষমান থাকেন। ইরানে এক বুজুর্গ ছিলেন হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে খুররাম আ রোজ কাজি মঞ্জিলে বিরা বেরাবাম, রাহাতে ডা তলবাম, বস পায়ে ডানা বেরাবাম। সেই দিন হবে আমার সত্যিকার আনন্দের দিন, যেদিন মহান রব্বুল আলামিন বলবেন যে হে সিরাজি, দুনিয়া ছাড় আর জলদি আমার রহমতের কোলে আয়। তো সেটা হবে প্রকৃত আনন্দের দিন, সবচেয়ে বড় আনন্দের দিন। এই বুজুর্গ বললেন যে ভাই, জলদি আমাকে মাওলার কাছে পৌঁছায় দাও। মালাকুল মউত বললেন যে আল্লাহ পাক বলছেন যে আপনাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, আপনি কোনো মনের সাদ ইচ্ছা থাকলে সেটা পূরণ করেন। ওই বুজুর্গ বললেন যে নিকাল যায় দম তের কদমুকে নিচে, এহি দিল কি হাসরত এহি আর জু হ্যায়, একটাই মনের আশা যে এই মুহূর্তেই আমার দম বের হয়ে যায়, আমি আমার মাওলার জীবন দিয়া মাওলার কাছে পৌঁছতে পারি। ফেরেশতা তখন বললেন যে সুযোগ পাইছেন, সদ্ব্যবহার করেন। তো বললেন যে ঠিক আছে, তো এক কাজ করি, আমি নামাজে দাঁড়ায় যাই, যখন আমি সেজদায় যাব, সেজদার ভিতরে আমার জান কবজ করবা। ওই বুজুর্গ যখন সেজদায় গেলেন, তো ফেরেশতা সেজদার মধ্যে তার জান কবজ করলেন। ওই বুজুর্গ মহান রব্বুল আলামিনের সামনে দেখাইলেন যে প্রিয় মাওলা, তোমার নিকট আসতেছি। সেজদায় করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইহি সব কুছ হ্যায়, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় کہ اللہ تعالیٰ سے صحیح تعلق پیدا ہو جائے آہا یہ مانوش جدی کھاٹی مانوش ہو جائے تو مانوشیر مرجدائی سب چے بڑو اور ہے مانوش تمہار مانوش ہوار پدیتی ہو لو اللہ سنگے سمبر کوٹا سندر بنا مولانا جلال الدین رومی رحمت اللہ علیہ مستوی شریفے بولن جے اینکے می بین خلاف آدمان نیستند آدم غلاف آدمان যে যেই মানুষগুলোকে দেখো আকৃতিতে মানুষ, কিন্তু মানুষের চরিত্র তার মধ্যে নাই, মানুষের মতো আখলাক তার মধ্যে নাই, তো আল্লাহর পছন্দের মানুষ সে হইতে পারে নাই। আসলে এটা মানুষ না, মানুষের শুধু একটা আকৃতি। আমার ভাইরা, খাঁটি মানুষ হওয়ার জন্য চলেন আমরা সকলেই চেষ্টা করি, আল্লাহ আমাদের সেই বুঝ এবং জ্ঞান, হেদায়ত এবং নূর দান করেন, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। খাঁটি মানুষ যারা হয় তারা এত বর্তমানওয়ালা যে হযরত হাকিমুল উম্মত থানভী ঘটনা লিখছেন যে হযরত রাবিয়া বুসরি বিখ্যাত বুজুর্গ ছিলেন, তো মহিলা বুজুর্গ, তার যখন ইন্তেকাল হয় এক বুজুর্গ তার কবরের ঘটনাবলি স্বপ্নে দেখতে পাইছেন। তো হযরত রাবিয়া বুসরি কবরে গেলেই মনকার নকির ফেরেশতা আসছেন এবং ধমকা ধমকি করে ফেরেশতার মেজাজ অনুযায়ী গরম গরম সুরে জিজ্ঞাসা করতেছেন, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, বলো তোমার রব কে, তোমার দীন কি এবং ইনি কে। তো ফেরেশতাদের এরকম গরম আচরণ দেখে রাবিয়া বুসরি তখন বললেন, আপনারা কোত্থেকে আসছেন? তো ফেরেশতারা বললেন যে আমরা আসমান থেকে আসছি। বললেন যে আসমান আর এই জমিন এই এর মধ্যে দূরত্ব কতটুকু? বলে 500 বছরের রাস্তা। তো আপনারা এই 500 বছর দূরত্ব থেকে আসলেন যে তো আল্লাহকে ভুলে গেছেন? বললেন না, আল্লাহকে ভুলবো কেন, ওখান থেকে এখানে আসলাম তো আল্লাহকে ভুলতে হবে। হযরত রাবিয়া বুসরি তখন বললেন যে সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহকে ডাকলাম, আর মাত্র দুই হাত এই মাটির নিচে আসলাম তো এত জলদি আল্লাহকে ভুলে গেলাম? আপনারা জিজ্ঞেস করতেছেন তোমার রব কে, তোমার দিন কি? তো ফেরেশতারা পেরেশান যে ইয়া আল্লাহ কোন মুসিবত, সে আমাদের প্রশ্নের উত্তর দেয় না, পাল্টা প্রশ্ন করে। তো তারা ফিরে গেছেন মহান রব্বুল আলামিনের নিকট, হে আল্লাহ আপনার এই বান্দি প্রশ্নের উত্তর তো দেয় না, বরং আমাদেরকে পাল্টা এইসব প্রশ্ন করে। আল্লাহ পাক বললেন যে আমার এই বান্দি জীবনকে উৎসর্গ করছে আমি মাওলার জন্য, আমার সঙ্গে খাস মহব্বতের সম্পর্ক, চলো যাও প্রশ্নের এই পর্ব তার জন্য বাদ দিয়ে দাও, কোন প্রশ্নেরই দরকার নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য শেখ হলদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কোন বুজুর্গের এই কথা লিখছেন যে কাল কেয়ামতে এমন একটা জিন্দগি নিয়ে হাজির হওয়া চাই, আল্লাহ পাক দেখলে বলবেন যে এই বান্দা তো ইয়ে বান্দা দু আলম সে খাফা মেরে লিয়ে হ্যায়, দু জাহান সে ত্যাগ করে দিছিল এক আমি আল্লাহর জন্য, কোন কিছু সে চায় নাই এক আমি আল্লাহকে চাইছে। এক বুজুর্গ ছিলেন ভারতে, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ইংরেজ আমলে ব্রিটিশ আমলে হিজরত করে তিনি মক্কা শরীফ চলে গেছিলেন। কাবা শরীফের গেলাব ধরা কানতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা কই তুসে কুছ কই কুছ মাংতা হলাহি মে তুসে তলবগার তেরা, হে আল্লাহ হাজারো মানুষ আপনার কাছে হাজারো কিছু চায় কিন্তু আপনার বান্দা এমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন যে হে আল্লাহ প্যাসা চাহে জেসে আবে সর্দ কো তেরি প্যাস উসে ভি বড়কর মুশকো হো, হে আল্লাহ পিপাসিত মানুষ গরমের মধ্যে পানির জন্য যেরকম ছটফট করে, হে আল্লাহ আপনার মহব্বতে তার চেয়ে বেশি ছটফট করতে থাকার আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সেরকম মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, যে এই দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কি ফায়দা? হালাল দুনিয়া যতটুকু অতটুকু তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন, হালাল রাস্তায় চেষ্টা করি আল্লাহ পাক মেহরবানি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাসতাকমিলা মিরিজকাহা, কোন মানুষের ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পূর্ণাঙ্গ ভাবে সে ভোগ না করে। আমার ভাইয়েরা এজন্য হালাল রিজিকের জন্য একটু চেষ্টা তো করব, কিন্তু হারাম পথে ছুটাছুটি করার কোন দরকার নাই। জিন্দগি তো এই দুষ্টামি করার জন্য না, এই জুলুম অত্যাচার করার জন্য না, লাগামহীন ভাবে চলার জন্য না, এই মানুষ আমাদেরকে বানাইছেন শয়তানের গোলামি করার জন্য না, নফসের গোলামি করার জন্য না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন জিন এবং ইনসানদেরকে আমি সৃষ্টি করছি তো একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য এক বুজুর্গ বলেন যে তু বরায়ে বন্দেগী হায়াদ রাখ, বহরে সর আফগন্দেগী হায়াদ রাখ, চন্দ রোজা জিন্দগী হায়াদ রাখ, বর্ণা ফির শর্মিন্দগী হায়াদ রাখ, হে মানুষ তোমার এই জিন্দগি কেবলই মহান আল্লাহর বন্দেগি করার জন্য, অল্প কয়েকদিনের জিন্দগি কিন্তু এর লম্বা জমানার অনন্তকালের জন্য তোমাকে সম্বল জোগাড় করতে হবে। কারল জু কর না আখির মৌত হয়, একদিন মার না আখির মৌত হয়, যা করার জলদি করো, অচিরেই তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। হযরত হাকিমুল উম্মত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাই বলেন জো বশর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা মে ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে, মানুষ দুনিয়াতে আসে তো তার মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং তাকে সতর্ক করতে থাকে, জনাব আমি আপনার সঙ্গে আছি, যে কোনো মুহূর্তে আমার সঙ্গে রওনা করতে হবে। রে কে দুনিয়া মে বসর কো নেহি জেবা গফলত, মৌত কা ধ্যান ভি লাজিম হ্যায় কি হর আন রহে, দুনিয়াতে বসবাসকারী কোন মানুষের জন্য উচিত না এক মুহূর্তের জন্য মৃত্যু বিষয়টাকে ভুলে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, প্রত্যেক মানুষের কবর হয় জান্নাতের একটা বাগান হবে আর না হলে জাহান্নামের একটা গর্ত হবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আমাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। আমার ভাইরা, যে আসলে ভালো মানুষের জন্য মৃত্যু বিপদ না, রহমতই রহমত, ভালো মানুষের জন্য মৃত্যু রহমতই রহমত। যে আল মওতু তোহফাতুল মুমিনে, এক হাদিস শরীফে আছে মৃত্যু হলো যে মহান আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য একটা গিফট, একটা বড় পুরস্কার। মৃত্যু আখেরাতের পথে বড় পুরস্কার। আল মাউতু জাসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু এমন একটা ব্রিজ যেটা অতিক্রম করলেই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। তো যারা দুষ্ট লোক তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু যারা নেক মানুষ, যারা ইমানওয়ালা, নেক আমলওয়ালা, তাদের জন্য মৃত্যু ভয়ের কোনো কারণ নাই। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সাচ্চা ইমানওয়ালার যখন মৃত্যুর সময় আসে তো ফেরেশতা আসে এবং বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি সালাম গ্রহণ করুন। চিন্তা করেন যে মৃত্যুর আগে সালাম গ্রহণ করার জন্য তো সালাম পেশ করে ফেরেশতা, তো ওই বান্দা তখনই বুঝতে পারে যে নূরের ফেরেশতা আমাকে সালাম করতেছেন, এটা আমার জন্য শান্তির লক্ষণ, রহমতের আলামত মনে হইতেছে। কিন্তু তারপরও একটা আতঙ্ক তার মধ্যে বিরাজ করে, কিন্তু ওই সময় ফেরেশতারা বলতে থাকে যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আমার ভাইরাই জন্য জিন্দগি আমলের জন্য আমল করতে থাকি, আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি। মানুষ নিজের কর্মের উসিলাতে জান্নাত পর্যন্ত পৌঁছবে এবং নিজের কর্মের দোষে সে জাহান্নাম পর্যন্ত পৌঁছবে। আমার ভাইরা আমলের সময় যাইতেছে, চলেন সকলে নেক আমল করি আর জীবনের ভুল ত্রুটিগুলোর জন্য আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকি। হযরতে হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে যাদের গুনাহ হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, সময় আছে এখনো শুধরানোর। তিনি বলেন যে আগর সারি জমিন গুনাহ সে ভর যাবে তো তওবা সবকো মিটা দিতি হ্যায়, সারাটা পৃথিবী যদি তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, একবার খাঁটি ভাবে তওবা করলে জীবনের সব গুনা একবারের তওবার দ্বারা সম্পূর্ণ মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জেসে বারুদ জরাসি হতি হ্যায় মগর বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দিতি হ্যায়, দেখুন অল্প একটু বারুদের তৈরি বোমা একটা পাহাড়ের গায়ে যখন নিক্ষেপ করা হয় তো অল্প একটু বারুদের বোমার আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। অনুরূপ ভাবে কোন মানুষ সারা জীবন গুনার মধ্যে থাকার পরে এখন যদি হুশে আসে আর তওবা করে, একবারের তওবা এত আজিমুশান যে সে যখন তওবা করলো এই তওবার বোমার আঘাতে জীবনের অসংখ্য গুনার পাহাড় এক মুহূর্তে ইনশাআল্লাহ মিসমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা হানানাস সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক এত মেহরবান, এত মেহরবান, কিভাবে বান্দাদেরকে রহমত নিয়ে ডাকতে থাকেন যে হে আদমের সন্তান, তোর গুনাহ যদি এত বেশি হয়ে যায়, আকাশ চুম্বি গুনাহ, তোমার গুনাহ একদম আকাশকে মেঘমালাকে স্পর্শ করছে, আসমানকে স্পর্শ করে ফেলছে, এই পরিমাণ গুনাহ, এই অবস্থায় যদি তুমি আমি আল্লাহর নিকট মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না। গফারতুলাকা ওয়ালা উবালি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস একবার রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল যে ওয়াইজ্জাতিকা ইয়া রব লা আযালু উগভি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আরসাদিহিম, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে আমি বলি, যতক্ষণ পর্যন্ত কোন বান্দার দেহে প্রাণ থাকবে ওকে নষ্ট করে জাহান্নামে নেওয়ার সব চেষ্টা আমি করব, আপনার ইজ্জতের কসম করে বললাম। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বললেন, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব। আমার ভাইরা এজন্য আসল তো কাজ ছিল ইবাদত করা, কাজ ছিল নেক আমল করা, কিন্তু আমাদের সকলেরই কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কারো গুনাহ কম কারো গুনাহ বেশি। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু গুনাহগারদের জন্য রাস্তা রাখছেন যে তোমরা মাফ চাও, তোমরা মাফ চাও, توبوا الى اللہ جميعا ایها المؤمنون لعلكم تفلحون. خود قرآن کریم مہان رب العالمین بولین اے سرب سرنیر ایمان والرا تمرا توبہ کرو امی گارنٹی دلام نشندہ تمرا کامیاب ہوئے جبے নিঃসন্দেহে তোমরা সফল কাম হয়ে যাবে. লাল লাকুম তুফলিহুন. আমার ভাইরা এজন্য যে ফিকির করি এহতমাম করি কামিয়াবি তো কাম সে হোগি না কি হুসনে কালাম সে হোগি জিকির কে ইলতিজাম সে হোগি ফিকির কে এহতমাম সে হোগি. আমার ভাই আমি মক্কা শরীফ যাইতে চাই কিন্তু শুয়ে থাকি বিস্তার মধ্যে নড়া নাই চড়া নাই পাসপোর্ট করলাম না ভিসা করলাম না পয়সা জমা দিলাম না এরোপ্লেনে বসলাম না তো আমার শুয়ে শুয়ে খালি ভাবনা করলে কিভাবে আমি মক্কা পর্যন্ত পৌঁছবো. আমার তো একটু নড়তে চড়তে হবে একটু চেষ্টা করতে হবে. আমার ভাইরা ইসলামে ইসলামের আমল এত সুন্দর আল্লাহ পাকের মেহরবানি এত বড় বান্দা অল্প একটু আমল করে আল্লাহ পাক অকল্পনীয় পুরস্কার তাকে দান করেন. রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে কমপক্ষে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করেন. পরে পাঁচ ওয়াক্ত কিন্তু পঞ্চাশ ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করেন. একবার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর কসম একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিন থেকে ভারী দৌলত. আমার ভাইরা ইমানওয়ালাদের নিকট যে সম্পদ কারো কাছে সম্পদ নাই রাজা বাদশারা স্বপ্নেও দেখে না এক ইমানওয়ালার নিকট যে সম্পদ আল্লাহ পাক রাখছেন. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ. যে বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে খাঁটিভাবে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে. মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ. দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে যার জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে. আমার প্রিয় বন্ধুরা এক একবারে লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি যে তিরমিজি শরীফে এক হাদিস আছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে এক গুনাহগার মুসলমানকে হাজির করা হবে তার জিন্দগির গুনাহ এত বেশি যে ৯৯টা পাপের রেকর্ড বই তৈরি হয়ে গেছে আর এক একটা পাপের রেকর্ড বই রেজিস্টার বই এত লম্বা ওর চোখের দৃষ্টি যত দূর যায় এত বিশাল লম্বা এক একটা এই তার পাপের রেজিস্টার বই রেকর্ড বই এইরকম ৯৯টা বই. তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু তখন ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন বলবেন যে আলাকা ইনদানা হাসানাত এ বান্দা কিছু নেক কাজ কি করছিলা কোন নেক কাজ করেও কি পাঠাইছিলা আমার কাছে. বান্দা বলবে লা ইয়া রব হে আল্লাহ আমার নেকি বলতে একদম কিছুই নাই. আল্লাহ পাক তখন বলবেন যে হ্যাঁ কিছু তো আছে. ফের একটা ছোট্ট কাগজ বের করা হবে সে কাগজটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এক রেবায়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শরীফ ওই কাগজটার মধ্যে লেখা. ওর এই পাপের ৯৯টা রেকর্ড বই বিশাল বড় বড় এটাকে এক পাল্লা রাখা হবে আর ওই ছোট্ট কাগজের টুকরা নেকির পাল্লা রাখা হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে. ভাইরা আমার তাহলে এই সময়গুলোকে এইভাবে নষ্ট করা আমাদের জন্য কিভাবে সঠিক হয়? টেলিভিশনের সামনে বসে আছি তো বসে আছি আমাদেরকে আল্লাহ পাক টেলিভিশন দেখার জন্যই পাঠাইছেন সিনেমা হলে গিয়ে বসে আছি সুদ ঘুষে জড়ায় জিন্দগিকে বরবাদ করতেছি. আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম আমাদের হুশে আসা দরকার. হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে এরকম গাফেল এক মুসলমান বড় মালদার বড় জমিদার কিন্তু রোজা নাই নামাজ নাই ইবাদত নাই ফিকির নাই আখিরাতের কোনো ফিকির নাই গাফেল জিন্দেগি. একদিন ঘরের মধ্যে নিজের অট্টালিকাতে বসে আছে রাস্তা দিয়ে এক ফেরিওয়ালা যাইতেছে ফেরিওয়ালা আওয়াজ দিল যে লোগো মেরে পাস এসা এক সরমায়া হ্যা জো খুদ বখুদ খতম হো জাতা হ্যা বাকি নহীঁ রহতা মুঝ পর রহম করো. ভাইরা আমি একটা এমন মালের ব্যবসা করি আমার মালটা অটোমেটিক শেষ হয়ে যায় আপনারা একটু দয়া করে আমার মাল নেন আমাকে সাহায্য করেন আমি গরিব মানুষ. ওই জমিদার মনে মনে ভাবলেন যে কিরে কি জিনিসের ব্যবসা করে তা আপনাতেই শেষ হয়ে যায়. তো দেখার জন্য উনি একটু বের হয়েছেন বের হয়ে দেখেন যে ও যে বিক্রি করে বরফের চাকা তো বরফের চাকা বিক্রি করে দেরি হলে এগুলো গোলে শেষ হয়ে যায়, ওর পুঁজি শেষ হয়ে যায়। ওই জমিদার দাঁড়ায় দাঁড়ায় কানতে শুরু করলেন, আহা ওর বরফের চাকা, ওর যে ব্যবসার পুঁজি ওর ইচ্ছার বাইরে দমে দমে মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যায়। আহা আমার জীবনের পুঁজিও তো দমে দমে শেষ হয়ে যেতেছে, কত আর আমি গাফেল থাকবো। ওই লোক তওবা করে একদম ওলি আল্লাহর জিন্দগি অর্জন করে ফেললেন। আমার ভাইরা, নাওমি ধাম্ম বাস এরিন্দান ইবাদা নোশ নাগা বয় খরুশ মাবঞ্জিল রসিদান। এক বুজুর্গ বলেন যে আমার ভাই, হে গুনাগার তুমি নিরাশ হয়েও না, অনেক গুনাগার বন্দা এমন ভাবে আল্লাহকে ডাক দিছে, এমন ভাবে কানছে, একবারের কান্নার একবাকের একবারের ডাকে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, জান্নাতের উপযুক্ত সে হয়ে গেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নাবুরুল্লাহ মারফাদাহু একটা ঘটনা লিখছেন, আমার ভাইরা মানুষ যদি আমল করে কোন আমলের উসিলাতে তার নাজাত হবে কিচ্ছু বলা যায় না, কোন আমলকে ছোট মনে করতে নাই। একজনকে দেখা হলে আসসালামু আলাইকুম বলা, এতে দশ নাকি, ও রহমতুল্লাহ সহ বলা তো বিশ নাকি, ও বরকাত সহ বললে তো ত্রিশ নাকি হয়ে যায়। শুনতেছেন আমার ভাইরা, তো এই যে ত্রিশটা নাকি অর্জন করলাম এটার দাম কিরকম? এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজাউল ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম করা হবে, প্রত্যেক মানুষের আমল ওজন হবে। তো ফামান রাজাত হাসানাত আলা সাইয়্যাতি মিসকাল হাব্বাতিন দাখালাল জান্নাহ, যে নেকির নেকির যখন ওজন হবে তো তার নেকি যদি গুনার তুলনায় খালি একটা সরিষার দানা পরিমাণ তার নেকি বেশি হয়, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। তার মানে কি, তার সারা জিন্দগি গুনার গুনা, নেকিও আছে গুনাও আছে, পাপও আছে ভালো কাজও আছে, দুইটার ওজন হলো, কিন্তু মাত্র সরিষার দানা পরিমাণ নেকি তার বেশি গুনার তুলনায়। এইটুকু দেখলে আল্লাহ পাক দয়া করে তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। ওমান রাজাহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকাল হাব্বাতিন দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কারো আমল ওজন করা হবে তার গুনাহ যদি নেকির তুলনায় এক সরিষার দানা পরিমাণও বেশি হয় তো তাকে জাহান্নামে যাওয়া লাগবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এতে কি বোঝা যায়? যে আমার ভাইরা কোনোভাবেই গুনার কাজ করা উচিত না, গুনার কাজ করা বেলাগাম ভাবে বেপরোয়া ভাবে মুসলমানের কাজ হইতে পারে না। হ্যাঁ, মানুষ রাস্তায় যখন হাঁটে হঠাৎ সে অ্যাক্সিডেন্ট করে, ইচ্ছা করে কেউ অ্যাক্সিডেন্ট তো করে না, রাস্তায় হাঁটে হঠাৎ পিছলে পড়ে যায়, বৃষ্টি ভেজা রাস্তার মধ্যে হাঁটতে সময় ইচ্ছা করে তো কেউ আসার খায় না, কিন্তু যখন আসার খায় তো ওখানে কি বসে থাকতে হয়? ও আসার খাওয়ার পর উঠতে হয়, ফের চললে আবার রাস্তা অতিক্রম হয়ে যায়, গন্তব্য পর্যন্ত সে পৌঁছেই যায়। এজন্য ভারতের এক মহান আলেমে দিন বুজুর্গ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলী বলেন যে হে মুসলমান, যে যারা বড় হয়ে গেছেন, যারা বড় মানুষ হয়েছেন, বড় ওলি হয়েছেন, আল্লাহর বড় প্রেমিক হয়েছেন, তো তার পদ্ধতি ছিল এই, হামনে তয়কি ইস্তারে সে মঞ্জিলে, গির পড়ে গিরকার উঠে উঠকার চলে। আরে ভাই, রাস্তা চলতেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তওবা করলাম, মাফ চাইলাম, আবার হাঁটতে শুরু করলাম, এভাবে চলতে থাকলাম, তো নেক জিন্দগি নেক আমলের তৌফিক হইতে থাকলো, তো আবার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার তওবা করলাম, মাফ চাইলাম, এইভাবে করতে করতে একদিন একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বুঝাইলেন তিনি? যে দুনিয়ার জীবনটা এমন যে হাজার ভালো থাকার চেষ্টা করার পরও কখনো না কখনো কোনো ভুল ভ্রান্তি হয়েই যায়, কখনো গুনাহকতা হয়েই যায়, তখন আমাদের কাজই হলো যে আমি আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব, এর উসিলাতে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন। তো হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন যে একটা মেয়ে লোক কোন এরকম খাস কোন নেক আমল কিছুই নাই, ওই মহিলার যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, তো এখন মহিলা কি বলে বাড়ির লোক এলাকার লোক কেউ কিছু বুঝে না, ভাই নিজেদের এলাকার লোক এলাকার ভাষায় বললে তো কথা বোঝা যায়, কিন্তু এই মহিলা কি বলে কেউ কিছু বুঝতে পারতেছে না, কথা বলে এটা কোন ভাষা? তো লোকজন দৌড়ে ওই এলাকার মসজিদে এক বড় আলেম ছিলেন তার নিকট গেলেন যে হুজুর, আমাদের বাড়ির মহিলার ইন্তেকাল হচ্ছে, কি জানি তার একটা অবস্থা প্রকাশ পাইল, কি যে বলে আমরা কিছু বুঝি না। আপনি একটু আসতেন। বলে আচ্ছা ঠিক আছে চলি। তো উনি গেলেন, তো ওখানে গিয়া শুনতেছেন, কাছে গিয়া শুনতেছেন যে মহিলা বলে মহিলা বলতেছে যে এই আরবি ভাষায় বলতেছে, অথচ সে আরবি কিচ্ছু জানে না, বলে যে এই দুইজন সুন্দর মানুষ, নুরানি মানুষ আমাকে বলতেছেন যে চলো জান্নাতে প্রবেশ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তখন ওই আলেম দিন বললেন যে ভাই এই মহিলা এই কথা বলতেছে, এটা সে বলতে পারে না, আল্লাহর ফেরেশতারা তার জবান থেকে বের করাইতেছে। তাহলে মনে হয় যে সে অনেক বড় নেক আমলওয়ালা ছিল, অনেক বড় ভালো ইবাদত বন্দেগীওয়ালা ছিল। বাড়ির লোকজন তখন বলল যে হুজুর এরকম কোন আমল তো করতে দেখি নাই, এত ইবাদত বন্দেগী আমরা তার মধ্যে দেখি নাই, তো কি জন্য আল্লাহ পাক তাকে এই মর্তবা দিচ্ছেন আমাদের তো কিছুই বুঝে আসে না। আমার ভাইরা, অনেক বান্দার কোন এমন আমল থাকে যে আল্লাহ পাকের রহমতকে ভীষণ আকৃষ্ট করে, সাধারণ মানুষ বুঝতে পারে না, যার আমল সে নিজেও বুঝতে পারে না। তো তখন ওই আলেম বুজুর্গ বললেন যে আপনারা খেয়াল করেন, নিশ্চয় কোনো মনে হয় তার ভালো আমল ছিল, না হলে এত বড় মর্তবার ঘোষণা হচ্ছে তার মৃত্যুর আগে, এটা কিভাবে হয়? তখন বাড়ির লোকজন বললেন যে হ্যাঁ একটা জিনিস, সেটা হলো মসজিদে যখন আজান শুরু হইত তখন এই মহিলা বাড়ির সব মানুষদেরকে বলতেন এই চুপ করো, কথা বলো না, কথা বলো না, সবাই চুপ করো, আল্লাহর ঘরে আজান হইতেছে, আজানের জবাব দাও, কেউ এখন কথা বলো না, আল্লাহর নামের ইজ্জত করো, আল্লাহর নামের সম্মান করো। তো কোন সময়টার ব্যতিক্রম হইত না, আজান শুনলেই এই মহিলা সকলকে সতর্ক করতেন। ওই বুজুর্গ আলেম এদিন তখন বললেন যে আমার মনে হয় তার এই আমলটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, এই উসির আল্লাহ পাক তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে ফেলছেন। আমার ভাইয়েরা এই জন্য কশিন কালো কোনো আমলকে ছোট মনে করতে নাই, বড়দেরকে দেখলে, একজনকে দেখলে সালাম দেওয়া, পরিচিতকে দেখলে সালাম দেওয়া, অপরিচিতকে দেখলে সালাম দেওয়া, ডান হাতে খানা খাওয়া, সুন্নত মোতাবেক জিন্দগি বানানো। আফসোস যে অনেক মুসলমান এরকম আছেন, ভদ্র মানুষ, ভালো মুসলমান, এবং দেখলেই বোঝা যায় অনেক ভদ্র, অনেক ভালো মানুষ, এমনকি শিক্ষিত মানুষ, এমনকি বড় বংশের মানুষ, কিন্তু কি আশ্চর্য, পাঁচ ওয়াক্ত নামাজ তো আদায় করেন, তাহাজ্জুদেও অভ্যাস হয়ে গেছে, হজ উমরাও তিনি বারবার করেন, কিন্তু খাইতে গেলে পানি খান বাম হাতে, দুধ খান তো বাম হাতে, চা খান তো বাম হাতে। আমার প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাম হাতে খাইতেন না ডান হাতে? কোরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে বলছেন না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসূলের জিন্দেগিতে তোমাদের জন্য চমৎকার মডেল মজুদ, সুন্দর মডেল মজুদ, কমপ্লিট মডেল মজুদ, নমুনা মজুদ। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে বলছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে, আর আমরা ফলো করি ইংরেজদেরকে। হ্যাঁ, কি হলো আজকে? ইবলিস যখনই খায় তো বাম হাতে খায়, কশিন কালো ইবলিস ডানহাতে খায় না। মুসলমান হয়ে আমরা বাম হাতে খাইতে থাকি, অথচ বাম হাত তো নিচু কাজের জন্য, মানুষ আবদাস করে, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে তো বাম হাতের দ্বারা করে, তো সেখান থেকে বের হয়ে এসে সেই বাম হাতই সে একটা খাবার জিনিস মুখে তুলে নেওয়া। আমি গত দুই তিন দিন আগে এক লোকের দেখলাম, ভালো মানুষ, মুখে মাশাআল্লাহ দাড়িও আছে, বয়সও হয়েছে, লোকটা কি একটা খাবার জিনিস নিল, ডান হাতে নিয়ে বাম হাতে নিল, তারপরে বাম হাতে খাইতেছে। আমি এত আশ্চর্য হলাম যে আল্লাহ আল্লাহ, লোকটা নিল প্রথম ডান হাতে, সেখান থেকে বাম হাতে নিয়ে বাম হাতে খাইতেছে, ডান হাতে খাইতে পারলো না। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এটা তো মুসলমানের শান না, এটা মুসলমানের জীবনের বৈশিষ্ট্য না, এটা মুসলমানের জীবনের রং হইতে পারে না। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আমার শেখ, আমার মুর্শিদ, আরে বিল্লাহ, মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পবিত্র জীবনের নকশা যারা ফলো করবে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলামের এই জীবনের নকশা, এই আদর্শ, এই সুন্নত তরিকা তাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মানুষকে মানুষ বানায়, মানুষকে বড় বানায়, মানুষকে উঠতে তুলে। খুদ না তেজু রাহ পর অবরোহ কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা করে দিয়া আরবের ওই মানুষগুলো সারা দুনিয়ার মানুষ যাদেরকে ধিক্কার দিত, তিরস্কার করত, যাদের নাম শুনতে অপ্রস্তুত ছিল, সেই মানুষগুলো যখন প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলেন, একজন আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, একজন উমরে ফারুক হয়ে গেছেন। কিছুক্ষণ আগেই যে উমর ভয়ঙ্কর এক মানুষ ছিলেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজেকে উৎসর্গ করার পরে মুহূর্তের মধ্যে এত বড় মর্যাদা হয়ে গেছে। কালেমা পড়লেন তো সাথে সাথে আসমান থেকে জিবরিল আমিন অবতীর্ণ হলেন এবং বললেন যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে মুহাম্মদ ইস্তাবশারা আহলুস সামায় বি ইসলাম উমর, উমর ইসলাম কবুল করছেন, এই সংবাদ পেয়ে আসমানের সব ফেরেশতারা সেখানে আনন্দ উদযাপন করতেছেন। এবং আল্লাহ পাক আয়াত নাযিল করলেন হাসবুকাল্লাহ ওয়া মানি ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে রসুল এতদিন যে অবস্থায় ছিল উমর যে ইসলাম গ্রহণ করলেন তো আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর যে মুসলমান আপনার সঙ্গে যে কজন মুসলমান আপনার সঙ্গে আসছে এরা আপনার জন্য যথেষ্ট, এদের মাধ্যমে দিনকে আমি বিজয়ী বানিয়ে দিব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের সাথে সাথে ঘটনা তো লম্বা, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন কিভাবে? আসলে আরবের মুশরিকরা নেতারা বসছিল যে মুহাম্মদের কল্লা আনবে কে, এক একজন এক একজনের নাম বলে, একজন বলল যে এর জন্য উপযুক্ত ব্যক্তি হল উমর ইবনুল খাত্তাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম খুব সহজে বীর্যে প্রস্তুত হয়ে গেলেন যে মুহাম্মদের কল্লা আনবো তো আমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে ইনি ছুটলেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলে বললেন যে কি খবর, বলে আরে মোহাম্মদ ইবনা মোহাম্মদের কল্লা আনতে যাইতেছে, বলে আগে নিজের বোন ভগ্নিপতির খবর তো নেন, বল তার মানে, বলে খবর নেন গিয়া ছুটলেন নিজের বোন ভগ্নিপতির বাসায়, গিয়া দেখলেন যে আরে তারা ঘরের দরজা কবাট লাগায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফের সূরা তোহা পড়তেছেন। হযরত উমর জোরে অনেক জোরে দরজার মধ্যে করাঘাত করলেন, দরজা খুলে দিলে গিয়েই ভগ্নিপতিকে পাইলেন, আর এমন ভাবে মারতে থাকলেন মারতে থাকলেন, বোন ছুটে আসলেন সাহায্য করার জন্য, পরে বোনকে মারতে শুরু করলেন। বোনকে যখন মারতেছিলেন তো এক পর্যায়ে বোন তখন বললেন যে ইনকান আল হাক্কু ফি গায়রে দীনিকা, ভাই তুমি আমাকে মারতেছ তোমার ধর্মকে তুমি সত্য মনে করার কারণে, কিন্তু যদি তো সত্য যদি আরেক ধর্ম হয় তারপরও তুমি আমাকে মারবা? এতক্ষণে উমর বোনের চেহারার দিকে তাকায় দেখলেন যে তার চেহারা থেকে রক্ত ঝরতেছে, এত মায়ের দিছিলেন, মায়ের আঘাতে চেহারা রক্তাক্ত হয়ে চেহারার থেকে রক্ত ঝরতেছে। হযরত উমর লজ্জিত হলেন যে আমি একটা পুরুষ আর একটা অবলা নারীর উপরে এত বড় জুলুম করে ফেললাম। উনি থামলেন, আর দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ ঘাত মিলনি কি ও খুদ আপই বাতলাতে হ্যাঁ, আমার ভাইয়েরা আসল বিষয় হলো কারো হেদায়তের যখন সময় আসে হেদায়তের রাস্তা আল্লাপাক নিজেই খুলে দেন। উমরের হেদায়তের সময় আসছে, কিভাবে মুহূর্তের মধ্যে পরিবর্তন হচ্ছে দেখেন, বুঝারই কোনো উপায় নেই। হযরত উমর বললেন আচ্ছা তোমরা কি পড়তেছিলা আমাকে দাও আমি একটু দেখি। তো দেখেন সে এইরকম মায়ের খাওয়ার পরে এইরকম অসহায় অবস্থার মধ্যে হযরত উমরের বোনের নাম ছিল ফাতেমা, তিনি তখন বললেন যে ইন্নাকা নাজিসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি নাপাক, এই কোরআন স্পর্শ করা জায়েজ নাই, নাকাপ নাপাক অবস্থাতে এই কোরআন স্পর্শ করার জন্য পবিত্র হওয়া জরুরি, ফাকুম ফাজহাব ওয়া তাওয়াজ্জা, হ্যাঁ যাও তুমি উযু করে আস, এই তুমি যাও উযু করে আসো। এই ঘটনা দ্বারা কুতনি লিখছেন, ইমাম বাইহাকি লিখছেন, আবু নুয়াইম আসফাহানি লিখছেন। তো হযরত উমর গেলেন, ফাজাহাবা ওয়া তাওয়াজ্জা, তিনি গেলেন উযু করলেন, পরে আসলেন তো ওই কোরআনে পাক, কোরআনে পাকের যে অংশ সূরা তোহা এটা পড়তে দিলেন। হযরত উমর যখন পড়তে শুরু করলেন শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, তো হযরত উমর তখন বললেন আল্লাহ কি আশ্চর্য এই কিতাব, যে একদম শুরুই হলো আল্লাহর নাম দিয়া, রহমান রহিম মানে সেই আল্লাহর নামে শুরু করলাম যিনি সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, যার শুরু এত সুন্দর তো তার শেষ কত সুন্দর হবে, এই হলো হযরত উমরের মন্তব্য। এরপরে যখন তিনি তেলাওয়াত শুরু করলেন, এই কোরআনের এক একটা আয়াত এক একটা শব্দ ম্যাগনেটের চেয়ে বেশি আকর্ষণ করতে থাকলো। হযরত উমর তখন ওই মুহূর্তে বলতে শুরু করলেন যে হা কি হলো, যে লোকটা আমার নজরে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণার পাত্র, মুহূর্তে আমার মনের এমন পরিবর্তন হয়ে গেল কেন, আমার মন তার জন্য ছটফট করতেছে। এবং তিনি তখন বললেন যে হে বোন ফাতেমা, তো মুহাম্মদ কোথায় আছেন আমাকে তুমি বলবা? তো হযরত ফাতেমা বললেন যে ভাই, কোন ভালো নিয়তে জিজ্ঞাসা করতেছ নাকি অন্য কোনো চিন্তা করতেছ? বলে না, আমি কোন খারাপ নিয়তে তোমার কাছে জিজ্ঞাসা করি নাই, তুমি আমাকে ঠিকানা বলো। বলে যায়েদ ইবনে আরকাম সাহাবীর ঘরে আছেন তিনি, হযরত উমর ছুটলেন। যখন সেই খোলা তরবারির সঙ্গে এই অবস্থাতেই পৌঁছলেন, ওই ঘরের মধ্যে কয়েকজন মাত্র সাহাবী তখন মৌজুদ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দর মহলে ছিলেন। তো সেখান থেকে যখন দূর থেকে হযরত উমর আসতেছিলেন, সাহাবীরা কয়েকজন যখন ভিতর থেকে লক্ষ্য করলেন যে উমর আসতেছেন, উমর ইবনুল খাত্তাব, তো ওনারা মুখ দিয়ে আলোচনা করতেছিলেন, আরে উমর ইবনুল খাত্তাব আসতেছেন। এই কথা শুনেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহান বীর, তিনি ছুটে আসছেন। বলে যে আরে তোমরা টেনশন করো না, ও যদি ভালো নিয়তে আসে তো ভালো, আর না হলে ওরে সোজা করার জন্য আমি যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। হযরত হামজা যখন এই কথাগুলো বলতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্দর মহল থেকে শুনে ফেলছেন, তিনি ছুটে আসছেন। উমর এতক্ষণে ঘরের দুয়ারে পৌঁছে গেছেন। যখন হযরত উমর পৌঁছছেন, তো সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুর্তার গলার কলার ধরে জোরে এক ঝাঁকুনি দিয়ে বললেন যে হে উমর, এখনো কি সময় হয় নাই সত্য কবুল করার জন্য? হযরত উমর কান্দতে শুরু করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে নিজেকে উৎসর্গ করার জন্যই উমর আজকে দুয়ারে হাজির হয়ে গেছে। এবং তিনি ইমান কবুল করলেন, ইসলাম কবুল করলেন। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির হলেন এবং বললেন যে ইস্তাবশারা আহলুস সামা বি ইসলামে উমর, উমরের ইসলাম গ্রহণ দেখে সমস্ত আসমানের ফেরেশতারা আজকে আনন্দ উদযাপন করতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই এক উমরের দ্বারা ইসলামের এত বড় উপকার হলো। আহা, লক্ষণীয় বিষয় হলো, একটু আগেই তো এই লোকটা হত্যাকারী রূপে রওনা হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে রহমতের দ্বারা এমন পরিবর্তন ঘটে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য কোন মানুষের প্রতি খারাপ ধারণা করতে নাই, কোন গুনাহগার মুসলমানের প্রতি খারাপ ধারণা করতে নাই। হতে পারে যে মুহূর্তের মধ্যে তার জীবনে এমন পরিবর্তন আসবে, এক বাইজিদ বুস্তামি সেই হয়ে যাবে, এক জুনায়েদ বাগদাদি সেই হয়ে যাবে, এক খাজা মুদ্দিন আল্লাহ পাক তাকেই বানিয়ে দিবেন, এটা কোনোই অসম্ভব না। তো হযরত উমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে হঠাৎ বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিজ্ঞাসা, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিঃসন্দেহে। তো হযরত উমর বললেন, ফাফিমাল ইক্তিফা, তাহলে আমরা লুকায় লুকায় দ্বীনের কাজ করব কেন, গোপন থাকব কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, অবশ্যই আপনি বের হবেন, অবশ্যই আপনি আর লুকায় থাকবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। এরপরে দুইটা সারি বানানো হলো, দুইটা সারি, এক সারির মাথা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সারির মাথা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বীর দুই সারির মাথায় থাকলেন, আর মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন, এবং তারা এইভাবেই কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলেন যে আমরা এখন কাবায় যাব। ওদিকে কাবার ওখানে যে আরবের যে নেতারা উমরকে প্রেরণ করছিল, তারা সব ওখানে অপেক্ষমান। এক কিছুক্ষণের মধ্যে উমর আসতেছে মুহাম্মদের কল্যাণিয়া, কিন্তু দেখতেছে যে আরে এ কি ব্যাপার, এ তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, সাহাবায়ে কেরাম খুশির চোটে এত জোরে আল্লাহু আকবার বলছে যে আওয়াজ কাবা পর্যন্ত পৌঁছে গেছিল। তো এখন দেখতেছে সে কাফেলা আসতেছে এদিকে, কি ব্যাপার? আর উমর তলোয়ার, খোলা তলোয়ার হাতে বলতেছেন, কারো যদি নিজের স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে আসো উমরের সামনে, সন্তানকে যদি এতিম বানানোর ইচ্ছা থাকে আসো উমরের সামনে। কাফেররা দেখে হতবাক যে কি সে কি হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, যে আল্লাহ পাক যখন হেদায়েত দিতে চান, এইভাবেই বান্দার হেদায়েতের দরজা খুলে যায়, রাস্তা খুলে যায়। এজন্য নিরাশ হইতে নেই, না উমিদ হাম্মাবাস এরিন্দানে বাদা নোশ নাগা ভয়ে খরুশ বামঞ্জিল রসিদাত বাজ আ বাজ আ আর উঞ্চে হস্তি বাজ আ গর কাফের গব্র বুত পরস্তি বাজ আ ই দরগাহে মা দরগাহে না উমিদি নিস সত বার আগর তোবা শিকস্তি বাজ আ। আল্লাহ পাক জল্লা জলালু আম্মা নওয়ালু ডাকতে থাকেন বন্দাকে, আয় বন্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার এখানে নৈরাশ্যের কোন নাম ও নিশান নাই, হাজার বার লাখ ও কোটি বার যদি তুমি তোবা ভঙ্গ করে থাকো তাহলে এখন ফিরে আসো, এক খুনি আমি তোমাকে রহমতের কোলে তুলবো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে মারকাবে তওবা আজায় মারকাবাস তা ফলক তাজাত বয়ক লাজাজে পোস্ট, যে তওবার জাহাজ এমন এক আজব জাহাজ, হাজারো লাখ কোটি পাপে নিবদ্ধিত বান্দা যখন হঠাৎ তওবা করে বসে, এই তওবার জাহাজ এক মুহূর্তে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আমার ভাইরা এই জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, জিন্দগিটাকে সুন্নতওয়ালা বানাই, আল্লাহর জিকিরওয়ালা বানাই। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা কি পারবো ভাই প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি পারবা প্রতিদিন কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করতে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদম প্রতিদিনই করব এটা গ্যারান্টি দিতে পারি না, কখনো হবে কখনো হয়তো হবে না, কে পারবে এত একদম প্রত্যেক দিনই নাগানা করে গ্যাপ না দিয়ে প্রতিদিন এরকম 1000 আয়াত পড়া, এটা কার জন্যই বা হয়তো সম্ভব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা প্রতিদিন একবার করে আল হাকুমুত তাকাসুর সূরা কি পড়তে পারবা? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে না পারবে, এটা তো সোজা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মুসলমান যদি একবার আল হাকুমুত তাকাসুর সূরা পাঠ করবে, আল্লাহ পাক 1000 আয়াত পাঠ করার সওয়াব তাকে দান করবেন। আমার ভাইরা আমরা এটা করতে পারি না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমরা আমাদের অমুক আমার দুনিয়ার থেকে চলে গেছে, অমুক মুরব্বীর ইন্তেকাল হয়ে গেছে, অমুক আপনজনের ইন্তেকাল হয়ে গেছে, আহা কি করা যায়, আহা কি করা যায়, আমি একটু দোয়া করি, আল্লাহ আমার আপনকে আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন তার আপনজন, তার প্রিয়জন, তার বাবা মা, তার সন্তানের জন্য এরকম দোয়া করে আল্লাহ পাকের নিকট, আল্লাহ তাকে মাফ করে দেন, তো পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন, পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। একটু তো কিছু করি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লাম তো এত বড় ফায়দা যে সাত আসমান জমিন থেকে বড় দৌলত একবার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে হে আল্লাহ আমাকে একটা জিকির দেন, আল্লাহ পাক বললেন তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নামা আরাদতুকা শাইয়ান তাখুসুনি বিহি, হে আল্লাহ আমি চাইছিলাম যে আমাকে একটা স্পেশাল জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো এটা ব্যাপক সকলে করে। তো আল্লাহ পাক বললেন যে হে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ কত স্পেশাল সেটা আমি তোমাকে শোনাই। লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়া আমরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ফুজিনা ফী কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা শোনো, সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এবং সাত তবক জমিন সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর শুধু মুসলমানের একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আমার ভয়ের জন্য সময়গুলোকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে মনে হয় একটা মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠান না মাহফিল, একটা মাদ্রাসার পক্ষ থেকে আজকে দিনই জলসা। আমার ভাইরা আমি কিভাবে বলবো আমাকে আল্লাহ সেই ভাষা দিতেন। আমার প্রিয় বন্ধুরা, এক একটা দিনই মাদ্রাসা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে চিনেন না এই উপমহাদেশের মুসলমান, এরকম মুসলমান তো কম। আলেম ওলামা লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা এবং মুসলমানরা যে মহান বুজুর্গকে বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ জানেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাদ্রাসার একজন তালেবিলকে দেখলে শ্রদ্ধায় আমি একদম আপ্লুত হয়ে পড়ি। বলেন যে এর কারণ হচ্ছে এই যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, কোন আসমানি ইলম কোরআন হাদিসের ইলম অর্জনকারী অন্বেষণকারী কোন তালেব ইলমকে দেখলে নূরের ফেরেশতারা নূরের দানা বিছিয়ে দেন। তিনি বলেন যে ফেরেশতারা যাদেরকে এতটা সম্মান করে মর্যাদা করে তো আমি আশরাফ আলী কেন তাকে সম্মানের চোখে দেখব না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কাফাযলিল কমর লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমারাতে আকাশের সমস্ত তারকামণ্ডলীর উপর পূর্ণিমার চাঁদের সম্মানের পজিশন যত বড়, সারা দুনিয়ার আমল ইবাদত ওয়ালাদের উপর একজন আলেমের মর্যাদা তত বড়। এই কথা কার ভাই? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার প্রিয় ভাইরা, এই দিনই মাদ্রাসাগুলো মাশাআল্লাহ এর দ্বারা হাফেজ তৈরি হচ্ছে, আলেমে দ্বীন তৈরি হচ্ছে, মুফতি তৈরি হচ্ছে, মুহাদ্দিস তৈরি হচ্ছে, এই দিনই মাদ্রাসাগুলোর দ্বারা পুরো আল্লাহর দ্বীনের হেফাজত হচ্ছে। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সেনাবাহিনীর ছাউনি দেশ রক্ষা করে, এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের দিন রক্ষা করে। এজন্য দিনই মাদ্রাসা যারা পড়েন পড়ান, যারা নিজের সন্তানদেরকে এখানে শিক্ষিত করেন, হাফেজ আলেম আল্লাহ ওয়ালা বানান, এবং যারা এই খেদমতে যুক্ত আছেন, খেদমতে সম্পৃক্ত আছেন, তাদের বড় মর্তবা, বড় মর্তবা, অনেক উঁচু মর্তবা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে দিনের উপর অবিচল ভাবে বাঁচার এবং মরার জন্য কবুল করেন। واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم دعاكم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, নেক আমলের তৌফিক দান করেন, নফস শয়তানের গোলামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আয় আল্লাহ আমাদের ঈমানে আমলে বরকত দান করেন, আয় আল্লাহ মেহরবান মালিক আমাদের মালে দৌলতে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের রুগীদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বিপদগ্রস্তদের বিপদ থেকে আপনি নাজাত দান করেন, শত্রুদের থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের জনাব কাসেম সাহেবের জিন্দগিতে বহুত বরকত দান করেন, ওনাকে সুস্বাস্থ্য দান করেন, সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত আপনি নসিব করেন, আরো বেশি দিন খেদমত করার তৌফিক দান করেন, ভাই লিটন সাহেবকে সুস্থ জিন্দগি দান করেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করেন, আল্লাহ হায়াতে বহুত বহুত বরকত দান করেন। এখানে এই কমিটির সঙ্গে যারা জড়িত আছেন আল্লাহ পাক তাদের সকলকে খুব কবুল করেন, আয় আল্লাহ তাদের সমস্ত হাজত জরুরতকে খাজানা গায়বিয়া থেকে পুরা করে দেন, এই প্রতিষ্ঠানকে প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দান করেন, এলাকাবাসীর উপর বেশুমার রহমত নাজিল করেন, আজকের এই মজলিস মাহফিলকে কবুল করেন, আয় আল্লাহ এখানে যারা আগমনকারী এবং অংশগ্রহণকারী সহায়তাকারী সকলকে কবুল করেন, আয় আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করে দেন, সকলের দুজাহান আপনি বানায় দেন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, মাদ্রাসার উলামায়ে কেরাম তুলাবায়ে কেরামকে কবুল করেন, এদের ভিতরে বড় বড় আলেম দিন আল্লাহ আপনি বানায় দেন, বড় বড় আউলিয়া আপনি বানায় দেন, আল্লাহ আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, আমাদের সন্তানদেরকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন। আয় আল্লাহ আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আয় আল্লাহ আমরা গুনাহগার আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আমাদের সকল পূর্বসূরী আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আমাদের যারা বর্তমান আত্মীয় স্বজন তাদেরকে মাফ করে দেন, আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আয় আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করেন, আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আমাদের দেশের সব জরুরত আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন, আমাদের দেশের মাটির ভিতরে আয় আল্লাহ অফুরন্ত রত্ন ভাণ্ডার আপনি দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য দুজাহানের রহমতের ফয়সালা করেন, দুজাহান ধরনের কামিয়াবির ফয়সালা করেন। তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
حضرت الله دامت بارکاته مهر بیان جکھنے بیان کرن شعب بیان نیٹر مادھمے ٹیلیگرامر مادھمے پاوا جات چھے حضرت الله دامت بارکاته جکھن بیان کرن بیان تا امرا دیش بیدیش تھے کے دنیا جے کنو جانگا تھے کہ امرا پیتے پاری মুফতি শহীদ ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 01715 80 18 69
বলো ভাই 01715 80 18 69 অনেক সুজাত হয়ে মাসাল্লাহ অনেক সোজা করে দিচ্ছে।